প্রিয় বন্ধু, আজকের অনুষ্ঠানে আমরা নতুন একটি কিতাব এপিসিও কিতাব থেকে আলোচনা করব। আর এই কিতাবটি আলোচনা করবার পূর্বে আমি এই কিতাবের লেখক সম্পর্কে একটু আলোচনা করতে চাই। এপিসিও শহরে জামাতের কাছে হযরত পৌলের লেখা এই চিঠির প্রধান বিষয় হল, যেটাকে তিনি বলেছেন গোপন সত্য, আর এটি লিখবার সময় সম্ভবত 60-62 খ্রিস্টাব্দ। এটা এমন একটা আশ্চর্য সত্য যা আগে প্রকাশ করা হয়নি কিন্তু এখন প্রকাশিত হয়েছে। সেই আশ্চর্য সত্য হল, ইহুদি ও অইহুদিদের একত্রে হযরত ঈসা মসীহের শরীর রূপ জামাতে আনা, আর এটা ছিল আল্লাহর পরিকল্পনা। হযরত ঈসা মসীহের উপর ঈমান আনার মধ্য দিয়ে ইহুদি ও অইহুদি উভয়কে আল্লাহর পরিবারের লোক হতে পারা, আল্লাহর বান্দারা যে মসীহর সঙ্গে যুক্ত হয়ে এক হয়েছে তা দেখাবার জন্য হযরত পৌল কতকগুলো তুলনামূলক কথা ব্যবহার করেছেন। তিনি বলেছেন, জামাত একটা দেহের মতো যার মাতা হলেন হযরত ঈসা মসীহ, জামাত একটা দালানের মতো যার কোনার পাথর হলেন হযরত ঈসা মসীহ, জামাত একজন স্ত্রীর মতো যার স্বামী হলেন হযরত ঈসা মসীহ। এই কিতাবের সারা জায়গায় মহব্বত, মাপ, দয়া এবং পবিত্রভাবে জীবনযাপনের কথা বলা হয়েছে। তবে আসুন লক্ষ্য করি আজকের আলোচনার বিষয়। 62 খ্রিস্টাব্দে চারজন ব্যক্তি রোম সাম্রাজ্য থেকে এশিয়া মাইনর, যার বর্তমান নাম তুর্কি, সেখানে গমন করেন, যাদের কাছে মসীহের গভীর ঈমান ও শ্রদ্ধার চারটি নথিপত্র সঙ্গে ছিল। রোম উপলব্ধি করতে পারেনি যে একজন কয়েদি লেখা এই নথিপত্র কত গুরুত্বপূর্ণ ছিল। এই চারজন ব্যক্তি যখন হযরত পৌলের কাছে থেকে বিদায় নিলেন, প্রত্যেককে একটি করে পত্র তাদের অঞ্চলে পাঠাবার জন্য দেয়া হয়েছিল। এই পত্রগুলি পাক কালামে রক্ষণাত্মে পত্র বা জেলের চিঠি নামে পরিচিত, কারণ তিনি রোমের জেলে বন্দী অবস্থায় এই চিঠিগুলি লেখেন। যে চারজন রোমের জেল থেকে চিঠি বহন করে নিয়ে গিয়েছিলেন তারা হলেন ফিলিপ, তুখিক, ইফ্রাপা ও অনিসিমস। এই চিঠিগুলি মসীহ ঈশার, মসীহ জামাত ও মসীহ জীবনের পরস্পরের মধ্যে সম্পর্ক এবং এগুলি কেমনভাবে পরিপূর্ণ কার্যকরী তার এক পূর্ণাঙ্গ ছবি প্রকাশ করে। এই বিভিন্ন দিকগুলি প্রকাশ করে মসীহ জীবনে কেমনভাবে উদ্ধত জীবনযাপন করা সম্ভব। ইপিসিওদের প্রতি চিঠিটি প্রকাশ করে জামাত মসীহের দেহ, সেটি কিন্তু অদৃশ্য জামাত যার মস্তক মসীহ। কলসীয়দের প্রতি চিঠি প্রকাশ করে মসীহ দেহের মস্তক, যা কিনা জামাত। জামাতের তুলনায় মসীহের বিষয় জোর দেওয়া হয়েছে। ফিলিপীয়দের প্রতি চিঠি মসীহের সাথে মসীহ জীবন, যিনি আমাকে শক্তি দান করেন তার মধ্য দিয়েই আমি সবকিছু করতে পারি। ফিলিপীয় কিতাব তার 4:13 আয়াতে এই বিষয় আমরা দেখতে পাই। ফিলিমনের প্রতি চিঠি অন্য সম্প্রদায়ের মাঝে মসীহ জীবনের ব্যবহারিক দিক প্রকাশ করে। ইফিসিয়দের প্রতি চিঠি প্রকাশ করে জামাত আল্লাহর শ্রেষ্ঠ অবদান, যা আল তৌরাতে প্রকাশিত হয়নি। হাতে তৈরি যে কোনো ইবাদতখানার তুলনায় সুন্দর যার জীবন পাথরের দ্বারা তৈরি, যার মধ্যে পাকরুহ বাস করেন। এটি মসীহের দেহ, দুনিয়াতে যেমন তিনি দুনিয়াতে চলেছিলেন ও খারাপির বিরুদ্ধে জিহাদ করেছিলেন, একদিন জামাত এই দুনিয়া ত্যাগ করে মসীহের কণে রূপে প্রকাশিত হবে। অনেকে বলেন এই চিঠিটি এতই গভীর যে শুধুমাত্র তার মনোনীত যারা তারাই বুঝতে সক্ষম। পাকরুহ যিনি আমাদের পথ প্রদর্শন করেন, তিনি সাহায্য করেন এই কিতাবটি বুঝতে। প্রিয় বন্ধু, তাহলে আসুন লক্ষ্য করি এই চিঠির অন্তর্নিহিত বিষয়গুলি। প্রেরিত কিতাব তার 16:6 আয়াতে লেখা আছে, তাহারা ফরুকদিয়া ও গালাতিয়া প্রদেশে গমন করেন, কেননা এশিয়া প্রদেশে আল্লাহর কালাম তবলিগ করতে পাকরুহ দ্বারা বাধাপ্রাপ্ত হইয়াছিলেন। পাকরুহ হযরত পৌলকে বাধা দিয়েছিলেন, আল্লাহর সময় সকল খাঁটি, তাই তিনি যাত্রায় ফেরার পথে ইফিসিয়ে দান করেন এবং প্রতিশ্রুতিবদ্ধ হন। প্রেরিত কিতাব তার 18:19 আয়াতে লেখা আছে, পরে তাহারা ইফিসে পৌঁছলেন আর তিনি এ দুজনকে সে স্থানে রাখিলেন, কিন্তু নিজে ইবাদতখানায় প্রবেশ করিয়া ইহুদিদের কাছে হযরত ঈসা মসীহের বিষয়ে আলোচনা করিলেন। হযরত পৌল সুযোগ বিষয়ে এই উৎসাহী ছিলেন যে তিনি তার তৃতীয় সুসংবাদ তবলিগ যাত্রায় ইফিসে যান। তিনি সেখানে আবিষ্কার করেন যে এর মাঝে আপেল্লা সেখানে গেছেন, ইয়াহিয়ার তরিকাবন্দি তবলিগ করেন কিন্তু মসীহ ঈসার রহমতের সুখবর তবলিগ করেননি। সেই সময় আপেল্লাতে হযরত ঈসা মসীহকে জানতেন না, পরে তিনিও মসীহকে গ্রহণ করেন ও মহান তবলিগ কাজরীর কাজ করতে অংশগ্রহণ করেছিলেন। হযরত পল দ্বিতীয় বৎসর যাবৎ এফিসিয়ে তার সেবা কাজ চালিয়ে যান। এফিসিয় এশিয়া মাইনরের প্রধান নগরী ছিল, রোমের পরেই এর স্থান ছিল। ঈসা মসীহের জন্মের 2000 বৎসর পূর্বে হিত্তীয়রা এটি নির্মাণ করেছিল। এই নগরের পূর্ব ও প্রাচ্যের সংমিশ্রণ ছিল। গ্রিকদের প্রভাবে মসীহের জন্মের 1000 বছর পূর্বে ইফিস ছিল বন্দর নগরী। এই নগর সাদা মার্বেল পাথরের জন্য বিখ্যাত ছিল। দুনিয়াব্যাপী প্রাচীন পৃথিবী সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম ডায়নার ইবাদতখানা এই নগরে ছিল। গ্রিকদের সর্ববৃহৎ ইবাদতখানা, প্রাচীন কলা ও সম্পদের জন্য এই নগর ছিল অত্যন্ত বিখ্যাত। এই সময় নগর সেখানে হযরত পল এসেছিলেন। তিনি প্রথমে মজলিসখানায় আসেন ও একটানা তিন মাস সাহসের সঙ্গে আল্লাহ পাকের কালাম বলেন। এরপর তুরানের মাদ্রাসায় একটানা দুবৎসর আল্লাহর কালাম তবলিগ করেন। তাতে সে ইহুদি ও গ্রিকদের এশিয়া প্রদেশে থাকার ও গ্রিকদের মাঝে সুসমাচার প্রচার করার জন্য সবাইকে উৎসাহিত করেন। সবাই মাবুদের কালাম শুনতে পেল। হযরত পল এইটি মহান সুযোগ মনে করে দীর্ঘ সময়ব্যাপী সেখানে রইলেন, যা তিনি অন্য কোন স্থানে এত সময় থাকেননি। 50 সপ্তমীর ঈদ পর্যন্ত আমি ইফিসে থাকব, কারণ যে কাজে প্রচুর ফল পাওয়া যায় সেই রকম কাজের জন্য একটা মস্ত বড় সুযোগ সামনে এসেছে। অবশ্য অনেকে এতে বাধাও দিচ্ছে, কারণ তার শিক্ষা রৌপকার যারা মডেল বানাত তাদের ব্যবসা দুর্বল করে দিয়েছিল, যার ফলে অনেক বিপক্ষতা দেখা দিয়েছিল। আর সেই কারণে নগরের গণ্ডগোল বেঁধে গিয়েছিল, কারণ তিনি জীবন্ত আল্লাহর দেয়া সুখবর তবলিগ করেছিলেন এবং মসীহের নতুন জন্মের কথা বলেছিলেন। মহান আল্লাহ তাআলার আশ্চর্যভাবে তাকে সুরক্ষা করেন, সেই কারণে তিনি সেখানে মাবুদের কাজে এগিয়ে গিয়েছিলেন। অনেকে হযরত ঈসা মসীহতে ঈমান স্বীকার করেছিলেন। সুখবরের এমন কার্যকারিতা আর কোথাও দেখা যায়নি। রোহানিকভাবে এফিসীয় জামাত খুবই উন্নত ছিল। প্রকাশিত কালাম এর 7 জামাতের বর্ণনায় আমরা এই জামাতের নাম সর্বপ্রথমে পাই ও রোহানিক দিক দিয়ে অন্য জামাত থেকে অনেক এগিয়ে ছিল। হযরত পল লিখেছিলেন, মসীহ জামাতকে মহব্বত করেছিলেন ও নিজেকে দান করেছিলেন। আমরা তার পরিবর্তে তাকে মহব্বত করি কি তার আহ্বানে সাড়া দেই? আমরা কি বলতে পারি তিনি আমাকে প্রথমে মহব্বত করেছেন তাই আমি তাকে মহব্বত করি? অনেকেই বলে পাক কালামের 2 চিপরা বোঝা খুবই কঠিন, একটি ইফিসীয়, অপরটি প্রকাশিত কালাম। অথচ এই 2 চিপরা এত যুক্তিসম্মত বর্ণনা করা হয়েছে যে অন্য কোন চিপরা এমন ভাবে বর্ণিত হয়নি। অথচ যারা বলেন আমি পাক কালামের সবকিছুই জানি তারাই আবার বলেন এমন কথা। ইফিসীয়দের প্রতি চিঠিতে 6 রুকু রয়েছে। প্রথম 3 রুকুতে জামাতের প্রতি বেহেস্তীয় আহ্বান, আর এগুলি মতবাদমূলক, এবং পরের 3 রুকু জামাতের আচরণ সম্পর্কে, যা খুবই ব্যবহারিক। জামাতের সমস্ত বিষয় আছে, আর ঈসা মসীহ জামাতের মস্তক স্বরূপ। মসীহ হলেন সেই মস্তক, আর তিনি বেহেস্তে আছেন, আমরা তার সাথে পরিচিত। কিন্তু জামাতের পা রয়েছে এই দুনিয়াতে। হযরত পল বলতে চান আমাদের বেহেস্তের বিষয়ের সাথে সরিয়ে রাখতে চান না। তিনি বলেন আল্লাহ যে জন্য তোমাদের ডেকেছেন তার উপযুক্ত হয়ে চলে এসো। মনে রাখা দরকার হযরত পলের সময় ইমানদারেরা রোমীয় জামাতের ওয়া ইহুদিদের ন্যায় চলছিল, তাই আমাদের শুধু প্রথম 3 রুকুতে বাস করলেই হবে না। আল্লাহর মতবাদমূলক প্রথম 3 রুকু খুবই যুক্তিপূর্ণ, আসুন লক্ষ্য করি। এরপরে 4 রুকু জামাত নতুন মানুষ। জামাতকে এই দুনিয়াতে কিছু নতুন বিষয় দেখানোর প্রয়োজন রয়েছে, নতুন মানুষের মতো চলা প্রয়োজন। 5 রুকু জামাত হবে কনে, জামাত এখন কনে নয়, আমি তোমাদের জন্য আমার দিলে আল্লাহ দেয়া এক গভীর জ্বালায় জ্বলছি, কারণ আমি মাত্র একজন বরের সঙ্গে অর্থাৎ মসীহের সঙ্গে তোমাদের বিয়ের সম্বন্ধ পাকা করে ফেলেছি, যেন সতীকনে হিসাবে তার কাছেই তোমাদের তুলে দেয়া যেতে পারে। প্রিয় বন্ধু, আমরা 6 দেখব জামাত হচ্ছে সৈন্য, কারণ তারা অনেক শত্রু। আমাদের আল্লাহ পাকের জন্য তার কালামের ও রুহের শক্তিতে দাঁড়ানো প্রয়োজন। হযরত পলের সব চিঠির চেয়ে একটি গুরুত্বপূর্ণ চিঠি হচ্ছে সংক্ষিপ্ত ভূমিকায় যদি আমরা লক্ষ্য করে দেখতে পাব এফিসীয় কিতাব হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এফিসীয় জামাতের উদ্দেশ্যে বলা হয়েছে, তথাপি এটি সকল জামাতের জন্য পছন্দ। এটি একটি গুরুত্বপূর্ণ চিঠি। হজরত পোল হচ্ছেন মসীহ ঈশার প্রেরিত বান্দা, মসীহ হচ্ছেন হজরত ঈশার উপাধি। এই হজরত পিতর উপলব্ধি করে বলেছিলেন, আপনি হচ্ছেন সেই মসীহ, জীবন্ত আল্লাহর প্রতিনিধি বা বান্দা, ঈশা তার দুনিয়ার নাম। হজরত ঈশার তিন বছর ব্যাপী সেবা কাজের সময় হজরত পোল তাকে মানতে পারেননি, কিন্তু দামেস্কের পথে গৌরবময় মসীহের সঙ্গে তার সাক্ষাৎ হয়, তাই সর্বদা তিনি মসীহ ঈশা বলে অভিহিত করেছেন। হজরত পোল বলেছেন, নবী বলতে কি বোঝায়, এটি জামাতের সবচেয়ে উচ্চ পদ। বর্তমানে সেইভাবে জামাতের কোনো নবী নেই। নবী পদের জন্য ছটি শর্ত আছে। নবীরা পুনরুত্থিত মসীহের কাছ থেকে তার মুখ থেকে সরাসরি আদেশ প্রাপ্ত হন, তাই হজরত পোল বলেছেন, এই নবী পদ কোনো মানুষের কাছ থেকে বা কোনো মানুষের মধ্য দিয়ে আমি পাইনি, বরং ঈশা মসীহ এবং মহান আল্লাহ, যিনি মসীহকে মৃত্যু থেকে জীবিত করে তুলেছিলেন, তাদের মধ্য দিয়েই আমি তা পেয়েছি। প্রেরিতরা পুনরুত্থিত মসীহকে দর্শন করেছিলেন, তারা বিশেষ অনুপ্রেরণা লাভ করেছিলেন। হজরত পোল নিজের কোনো উদ্দেশ্য নয়, মানুষের ইচ্ছায় নয়, কিন্তু আল্লাহর ইচ্ছায় কাজ করে চলেছেন। এফিসিয়ে স্থির পবিত্র, পবিত্র বলতে আলাদা করা, আল্লাহর জন্য সম্পূর্ণ আলাদা করা, যা প্রকৃত আল্লাহরই। প্রিয় বন্ধু, আমরা ইতিপূর্বে দেখেছি যে সৃষ্টির শুরু থেকে পরিকল্পনা করেছিলেন, তা হজরত ঈশাতে পূর্ণ হল। আবার হজরত ঈশাতে সমর্পিত হয়ে আমরা আল্লাহর সঙ্গে যুক্ত হয়েছি। আবার ঈশাকে বিশ্বাস করে আল্লাহর পূর্ব পরিকল্পনা অনুযায়ী আল্লাহর লোক গণিত হয়েছি। যেহেতু আমরা আল্লাহর লোক, তিনি আমাদের সেই পাকরুহ, আমাদের দয়াধিকারের বায়না দিয়েছেন। এপিসিওবাসী ইমানদার ভক্তের প্রতিটি হজরত পোল এবার বলেছেন যে তিনি তাদের জন্য মোনাজাত করে চলেছেন, যেন এপিসিওবাসী ইমানদারগণ আল্লাহর দেয়া জ্ঞান ও ক্ষমতা লাভ করে। কেননা দুনিয়ার জ্ঞানে মানুষ দুনিয়ার সম্মান ও প্রশংসা লাভ করে, দুনিয়ার ক্ষমতা মানুষ দুনিয়াস্ত বিষয় জয় করে, কিন্তু বেহেস্তীয় জ্ঞানে মানুষ বেহেস্তীয় সম্মান লাভ করে, প্রশংসিত হয়। আল্লাহ পাক বলেন, মোবারক আর বেহেস্তীয় ক্ষমতায় মানুষ বেহেস্তী বিষয় সকল জয় করে, যেমন বান্দা হওয়ার ক্ষমতা লাভ করেছে, আখিরি জীবন উত্তরাধিকার হয়েছে, ফেরেশতাদের বিচার অধিকার করেছে, বিজয় মুকুট পেয়েছে। হজরত পৌলের মোনাজাত ইপিসিওবাসীর জন্য, যারা হজরত পৌলের সন্তানের মতো প্রিয়জন। প্রিয় বন্ধু, ইপিসিও জামাত তাদের ইমান ও মহব্বতের জন্য প্রশংসিত হয়েছিল। মহব্বত বা ভালোবাসা তাদের মুখের কথা বা জাদু ছিল না, অথবা মহব্বত তাদের বিরাট ব্যানার ছিল না। প্রিয় বন্ধু, সেই মহব্বত তারা ঈশা আল মসীহর মহব্বত পেয়েছিল এবং আল্লাহর রহমতে সেই মহব্বত পেয়েছিল। তাই আসুন আপনিও আমি আমরা সকলে আল ঈশা মসীহের দিকে আমাদের হৃদয়কে প্রসারিত করি, তিনিও আমাদেরকে তার মহব্বত ভালোবাসা দান করবেন। আল্লাহ হাফেজ।